ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 10 ডিসেম্বর, 26 পৌষ এবং ফার্সি 20 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstodaybangla। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। প্রতিরোধ কমান্ডারদের হত্যার ঘৃণ্য কৌশল হাতে নিয়েছে ইসরায়েল, এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে 6 আসনের 4টিতে হেরেছেন 14 দলের শরিকরা, জোটের ভোটে ছলচাতুরি আর রহস্যজনক কারচুপির অভিযোগ প্রার্থীদের, এ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর থাকবে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান স্বাস্থ্য কথা। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সন্ত্রাস ও গণহত্যার উপরে ইসরায়েলের অস্তিত্ব নির্ভর করে ওআইসি সংসদীয় জরুরি বৈঠকে ইরানি স্পিকারের মন্তব্য। নিহত সেনাদের নাম পরিচয় প্রকাশ করল তেল আবিব। গাজা যুদ্ধে মারা গেছে ইসরায়েলের 5 কর্নেল সহ 135 সেনা কর্মকর্তা। আওয়ামী লীগের এমপিদের শপথ অনুষ্ঠান শেষ টানা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা। এবং ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান, যোগ দেবেন না কংগ্রেসের সিনিয়র নেতারা। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, ইহুদিবাদে ইসরায়েল প্রতিষ্ঠা হয়েছে আগ্রাসন এবং গণহত্যার মধ্য দিয়ে, এবং এর অস্তিত্ব নির্ভর করে সন্ত্রাস ও গণহত্যার উপর। আজ রাজধানী তেহরানে ইসলামী সহযোগিতা সংস্থার পার্লামেন্টারি ইউনিয়নের 5ম জরুরি বৈঠকে বাকের কলিবফ এসব কথা বলেন। ফিলিস্তিনিদের জন্য সংসদীয় সহযোগিতা শীর্ষক এই জরুরি বৈঠকে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত দেশগুলোর সংসদ কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে যে গণহত্যা চালানো হচ্ছে তা নিয়ে আলোচনা করা হয়। কলিবাব বলেন, গাজা উপত্যকায় আজ যা ঘটছে তা মানবতার জন্য গভীর উদ্বেগ ও লজ্জার কারণ। এটি এমন একটি জাতির প্রতি দ্বিগুণ অবিচার, যে জাতি সব ধরনের অধিকার থেকে বঞ্চিত এবং 7 দশকেরও বেশি সময় ধরে আগ্রাসন ও দখলদারিত্বের মধ্যে রয়েছে। ইরানের স্পিকার আরও বলেন, গাজায় দখলদার ইসরায়েল যে জঘন্য ও ব্যাপক রক্তক্ষয়ী অপরাধযজ্ঞ চালাচ্ছে, আঞ্চলিক এবং বিশ্বশান্তির ওপর তার ভয়াবহ প্রভাবকে কোনো জাগ্রত বিবেক অস্বীকার করতে পারে না। ইসরায়েলিরা শেষবারের মতো তাদের নিঃশ্বাস নিচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি। তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে ইহুদিবাদী ইসরায়েল যে সন্ত্রাসী হামলা ও অপরাধযজ্ঞ চালাচ্ছে তা তাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে না। ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান শহরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতি ইঙ্গিত করে জেনারেল আশতিয়ানি বার্তা সংস্থা ফার্স্ট নিউজকে আরও বলেন, মধ্যপ্রাচ্যে কৌশলগত পরাজয়ের শিকার হয়ে ইসরায়েল ব্যর্থ সন্ত্রাসী হামলা চালাচ্ছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সন্ত্রাসীরা এ ধরনের তৎপরতা চালিয়ে কোনো কিছু অর্জন করতে পারবে না এবং এর ফলে তাদের অবস্থারও কোনো পরিবর্তন হবে না। ইসরায়েল ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই প্রক্রিয়া অপরিবর্তিত থাকবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও অন্য কয়েকটি সংগঠনের যোদ্ধাদের হামলায় এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের 520 জন সেনা ও 60 জন পুলিশ নিহত হয়েছে। ইসরায়েলের দখলদার সরকার এসব নিহত সেনা ও পুলিশের নাম পরিচয় প্রকাশ করেছে। প্রকাশিত তালিকায় দেখা যায়, গাজা থেকে চালানো অভিযানের প্রথম 7 দিন থেকে এ পর্যন্ত মারা গেছে ইসরায়েলের 5 কর্নেল সহ 135 সেনা কর্মকর্তা। 7 অক্টোবর গাজার প্রতিরোধকামী যোদ্ধাদের অভিযানে ইসরায়েলের নাহাল ব্রিগেডের কমান্ডার কর্নেল জোনাথন স্টেইনবার্গ নিহত হয়েছেন। ওই দিন সকালে আরও নিহত হয়েছেন ইসরায়েলের কথিত ঘোস্ট ইউনিটের কমান্ডার কর্নেল রয় লেভি, গাজার সাউদার্ন ব্রিগেডের কমান্ডার কর্নেল আসাফ হামামি। এছাড়া গাজার সুজাইয়া এলাকায় হামাসের সাথে প্রচণ্ড যুদ্ধের সময় গোলানি ব্রিগেডের অন্যতম কমান্ডার কর্নেল ইজাক বিন বাসাদ এবং অন্য 9 সেনা নিহত হয়। এর পাশাপাশি ইসরায়েলের রিজার্ভ সেনা কর্মকর্তা কর্নেল লায়নবার চলমান যুদ্ধে নিহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের 9 জন লেফটেন্যান্ট কর্নেল, 36 জন মেজর, 47 জন ক্যাপ্টেন এবং 39 জন লেফটেন্যান্ট পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্য অঞ্চলে যুদ্ধক্ষেত্রে ইহুদিবাদী ইসরায়েলের আরও 1 সেনা নিহত হয়েছে। ইসরায়েলের দখলদার বাহিনী ঘোষণা করেছে যে গতকাল 99 ডিভিশনের কমব্যাট মেডিকেল ইউনিটের রিজার্ভ সেনা এলকানা নিউল্যান্ডার মারা যায়। সোমবার মধ্য গাজার বুড়াইজ এলাকায় ইসরায়েলের অন্তত 10 সেনা নিহত হয়েছিল। এদিকে গতকাল মধ্য গাজায় ইহুদিবাদীদের ইফতাশ ব্রিগেডের আরেক সেনা মারাত্মকভাবে আহত হয়েছে, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে গাজায় যুদ্ধ করতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের খ্যাতনামা নায়ক ইদেন আমেদি মারাত্মকভাবে আহত হয়ে এখন হাসপাতালে শয্যাশায়ী। জীবনে প্রথম যুদ্ধ করতে গিয়ে সে মারাত্মকভাবে আহত হয়েছে। ইহুদিবাদী বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা চালানো সত্ত্বেও সৌদি আরব এখনও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে রিয়াদের এ আগ্রহের কথা জানিয়েছেন লন্ডনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বন্দর। তিনি বলেছেন, গত বছরের শেষ দিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে মার্কিন মধ্যস্থতায় একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গিয়েছিল সৌদি আরব। তবে 7 অক্টোবর গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো আলেক্সে তুফান অভিযান চালানোর পর সে প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। প্রিন্স বন্দর বলেন, গাজায় ব্যাপক মাত্রায় হতাহতের ঘটনা সত্ত্বেও সৌদি আরব এখনও মনে করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করা সম্ভব। সৌদি রাষ্ট্রদূত সাক্ষাৎকারে ফিলিস্তিনি জনগণের পক্ষেও কথা বলার ভাব করেন। তিনি বলেন, গাজায় একটি মানবিক বিপর্যয়ের সম্মুখীন এবং আন্তর্জাতিক সমাজ যুদ্ধ বন্ধ করার জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। আজ আওয়ামী লীগের এমপিদের শপথ শেষে অনুষ্ঠিত দলের সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। এ সম্পর্কে আরো বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। বুধবার আওয়ামী লীগের এমপিদের শপথ শেষে অনুষ্ঠিত দলের সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নাম প্রস্তাব করেন। নুরি আলম চৌধুরী লিটন প্রস্তাবে সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়। সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি বৈঠকে সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়। একাদশ জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা করা হয়েছে। এদিকে সংসদীয় দলের সভায় বর্তমান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকেও রাখা হয়েছে বহাল। চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটনকেও বহাল রাখা হয়েছে তার স্বপদে। তিনি আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করবেন। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। সরকারের চারদিক থেকে বিপদ ধেয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। তিনি বলেছেন, চুরি চামারের নির্বাচন করে এত আহ্লাদিত হওয়ার কিছু নেই। চারদিকে চেয়ে দেখুন, বিপদ ধেয়ে আসছে। সকল বিরোধী দলের নেতাকে বন্দী রেখে নিজেরা নিজেরা নির্বাচন করেছেন। নির্বাচনে আওয়ামী লীগের যারা হেরেছে তারাই এখন বলছেন যে প্রশাসনকে দিয়ে তাদেরকে পরাজিত করা হয়েছে। অর্থাৎ আগে থেকেই ডিসিদের বলে দিয়েছে যে সরকার এগুলো চায়। এ ধরনের বক্তব্য এখন আওয়ামী লীগের নেতা ও সরকারি আমলারাও বলছেন। এ সংক্রান্ত অডিও ভিডিও ভাইরাল হয়েছে। আজ বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রেজভী বলেন, গত 7 জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনে গোটা বিশ্ব কিন্তু হাততালি দেয়নি, তারা মুচকি হেসেছে, কারণ এদের তো মনুষ্যত্ব নেই। এই সরকার দুর্নীতির মহাসাগরে ভাসছে, তাদের সোনার তরী দুর্নীতিতে ভরা। দুর্নীতি হল এই সরকারের ভূষণ, তারাই নাকি এবার দুর্নীতির বিরুদ্ধে খেলবেন। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতারা বহুল আলোচিত রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যেতে অস্বীকার করেছেন। আগামী 22 জানুয়ারি অনুষ্ঠেয় উত্তরপ্রদেশের অযোধ্যায় ওই কর্মসূচিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী এবং অধীর রঞ্জন চৌধুরী এমপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এ সম্পর্কে এখন রয়েছে কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো রিপোর্ট।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতারা বহুল আলোচিত রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যেতে অস্বীকার করেছেন। আগামী 22 জানুয়ারি অনুষ্ঠিতব্য উত্তরপ্রদেশের অযোধ্যার ওই কর্মসূচিতে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী এমপি এবং অধীর রঞ্জন চৌধুরী এমপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তারা ওই অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকার করেছেন। এই বিষয়ে বিবৃতি দিয়ে আজ বুধবার কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ উগ্র হিন্দুত্ববাদী আরএসএস এবং বিজেপিকে রাম মন্দিরকে রাজনৈতিক প্রকল্পে পরিণত করার অভিযোগ করেছেন। জয়রাম রমেশ আজ এক বিবৃতিতে বলেন, কোটি কোটি ভারতীয় ভগবান রামের পুজো করে, ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয়, কিন্তু বছরের পর বছর ধরে বিজেপি এবং আরএসএস অযোধ্যায় রাম মন্দিরকে একটি রাজনৈতিক প্রকল্পে পরিণত করেছে। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের বন্দী মুক্তি কমিটির সম্পাদক ছোটন দাস আজ রেডিও তেহরানকে বলেন,
এটা হচ্ছে বিজেপি রাজনৈতিক কর্মসূচি। স্বাভাবিক যে কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তি, ধর্ম নিরপেক্ষ ব্যক্তি, তারা এতে কেন অংশগ্রহণ করবে? এটা তো কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়।
অন্যদিকে কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ বলেছেন, এটা স্পষ্ট যে অর্ধনির্মিত মন্দিরের উদ্বোধন করা হচ্ছে শুধুমাত্র নির্বাচনী সুবিধা পাওয়ার জন্য। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
আবারও ফিরে এলাম আমাদের সান্ধ্য বিশ্ব সংবাদে। আবারও গাজা ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল গাজায় যত দীর্ঘমেয়াদী যুদ্ধই চালাক না কেন, এটি গাজাভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলোকে নির্মূল করতে পারবে না। ইসলামী জিহাদের সামরিক বাহিনী আল কুস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা গতরাতে এক ভিডিও বার্তায় এ সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, প্রতিরোধ ফ্রন্টকে নির্মূলের লক্ষ্যে কোনোদিন অর্জিত হবে না, তা সে যতই প্রলম্বিত যুদ্ধ হোক। গত 7ই অক্টোবর গাজার প্রতিরোধ ফ্রন্টগুলো ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে আলেক্সা তুফান অভিযান চালানোর পর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাস সহ গাজাভিত্তিক প্রতিরোধ সংগঠনগুলোকে নির্মূল করার পাশাপাশি গাজার 23 লাখ অধিবাসীকে এই উপত্যকা থেকে বিতাড়িত করার চেষ্টা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এ সম্পর্কে আবু হামজা বলেন, গাজাবাসীকে বিতাড়িত করার যে চেষ্টা চলছে, ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধ ফ্রন্ট তার চেয়ে শক্তিশালী। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় প্রায় 100 দিন ধরে গণহত্যা ও যুদ্ধ অপরাধ চালিয়েও কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। তিনি আরও বলেন, দখলদার সরকার এখন পর্যন্ত বিশ্ববাসীর সামনে শুধু তার রক্তপিপাসু ও ঘাতক চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে মাত্র। কাতারের রাজধানী দোহায় গতকাল এক সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। হানিয়া বলেন, গাজার জনগণের দৃঢ় মনোবলের কারণে ইসরায়েল তার ঘোষিত একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি। হামাসের পলিয়ট ব্যুরো প্রধান বলেন, ইহুদিবাদীরা হামাসকে ধ্বংস করা, তাদের পণবন্দীদের মুক্তি করা এবং গাজাবাসীকে স্থায়ীভাবে বাস্তুচ্যুত করার ঘোষণা দিয়ে আগ্রাসন শুরু করেছিল। তিনি বলেন, আমি আপনাদেরকে এই বলে আশ্বস্ত করতে পারি যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও ব্যাপক গণহত্যা চালানো সত্ত্বেও এসব লক্ষ্যের একটিও অর্জন করতে পারেনি ইসরায়েল। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজায় সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে ইহুদিবাদী ইসরায়েল কেন প্রতিরোধকামী কমান্ডারদের হত্যার কৌশল হাতে নিয়েছে তার কারণ বিশ্লেষণ করছেন আমাদের ভাষ্যকার। শুনুন সহকর্মী বাবুল আখতারের পরিবেশনায়।
গাজায় সামরিক লক্ষ্য অর্জনে ইহুদিবাদী ইসরায়েলের ব্যর্থতার সঙ্গে সঙ্গে অবৈধ এই আগ্রাসী সরকার প্রতিরোধকামী কমান্ডারদের হত্যাকে কৌশলে পরিণত করেছে। সাম্প্রতিক দিনগুলোতে আমেরিকা ও ইহুদিবাদী শাসক প্রতিরোধকামী কমান্ডারদের বিরুদ্ধে 4টি সন্ত্রাসী অভিযান চালিয়েছে। সিরিয়ায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র অন্যতম কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাজি মুসাভি, লেবাননের হিজবুল্লাহর অপারেশন বিভাগের অন্যতম প্রধান কমান্ডার ও কর্মকর্তা উইসাম হাসান আল তাওয়াইল, হামাস আন্দোলনের রাজনৈতিক কার্যালয়ের উপপ্রধান সালে আল আরুরি ইহুদবাদী ইসরায়েলের হামলায় শাহাদাত বরণ করেছেন। এছাড়া মার্কিন সন্ত্রাসী বাহিনীর ড্রোন হামলায় ইরাকের আল নজবা আন্দোলনের কমান্ডার আবু তাকাবি আল সাইরিও নিহত হন। এদিকে হিব্রু সূত্রে প্রকাশিত একটি নথি অনুযায়ী ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সর্বোচ্চ নিরাপত্তা বিভাগকে প্রতিরোধকামী নেতাদের নির্মূল করার জন্য একটি ব্যাপক পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। কোন পরিস্থিতিতে এবং কোন লক্ষ্য হাসিলের জন্য এসব হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে? প্রকৃতপক্ষে এসব হত্যাকাণ্ড এমন একটি পরিবেশে পরিচালিত হয়েছে যেখানে গাজার বিরুদ্ধে 3 মাসের যুদ্ধ অতিক্রম করলেও ইহুদিবাদী শাসক গোষ্ঠী তার 2টি প্রধান সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি। যেমন সামরিক আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনি প্রতিরোধকামীদের হাতে আটক ইসরায়েলি বন্দীদেরকে জোরপূর্বক মুক্ত করে নিয়ে আসা এবং হামাসকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। অন্যদিকে এসব হত্যাকাণ্ড এমন এক পরিস্থিতিতে সংঘটিত হয়েছে যখন দখলকৃত অঞ্চলগুলোতে নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে বিক্ষোভ বেড়ে গেছে এবং একই সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়া বা বন্দীদের মুক্ত করার বিষয়ে নেতানিয়াহুর মন্ত্রিসভার মধ্যে উত্তেজনা ও মত পার্থক্য প্রকাশ্যে এসেছে। ফলে এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর মন্ত্রিসভা লাভবান হওয়ার জন্য এবং মন্ত্রিসভার বিরুদ্ধে চলমান চাপ কমানোর জন্য প্রতিরোধ কমান্ডারদের হত্যার কৌশল ইসরায়েল বেছে নিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। সুতরাং হত্যাকাণ্ড থেকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অন্যতম লক্ষ্য অভ্যন্তরীণ ক্ষেত্রে সাফল্য অর্জনের পাশাপাশি আরো 2টি বিষয় উল্লেখ করা যেতে পারে, প্রতিরোধের সক্ষমতাকে বাধাগ্রস্ত করা এবং যুদ্ধের গতিপথ পরিবর্তন করা। প্রকৃতপক্ষে গাজায় পরাজয় এড়াতে ইহুদিবাদী শাসক আমেরিকার উপস্থিতি নিয়ে পশ্চিম এশিয়া অঞ্চলে একটি বড় যুদ্ধ বাঁধানোর পায়তারা করছে। তেল আবিব সরকারের উদ্দেশ্য হচ্ছে চলমান গাজা যুদ্ধে আমেরিকাকে টেনে নিয়ে আসা এবং ইরানকে জড়িয়ে গাজায় অপমান অপদস্থ হওয়া থেকে নিজের গা বাঁচানো। ঐতিহাসিকভাবে প্রমাণিত যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েও ইহুদি মার্কিন অক্ষ প্রতিরোধকামী ফ্রন্টগুলোকে দুর্বল করতে পারেনি, কারণ গুরুত্বপূর্ণ কমান্ডাররা এর আগেও ইহুদিবাদী সন্ত্রাসী বাহিনীর হামলায় শহীদ হয়েছিলেন। আল আকসা তুফান অভিযান প্রমাণ করছে যে ইসরায়েলি বাহিনীর এসব সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধকামিতাকে তো থামাতে পারেনি, বরং প্রতিরোধ আরো শক্তিশালী হয়েছে। একই সঙ্গে ইহুদিবাদী শাসকদের মনে রাখতে হবে যে প্রতিরোধের কৌশলগত ধৈর্য সীমাহীন নয়, বরং তাদের জন্য কঠোর প্রতিশোধের দিন অপেক্ষা করছে।
এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 14 দলের শরিকরা 6 আসনের মধ্যে 4টিতে হেরেছেন। জোটের ভোটে ছল চাতুরি আর রহস্যজনক কারচুপির অভিযোগ করেছেন তারা। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে জোটের আলোচনা ছিল বেশ জোরে সোরে। তবে আওয়ামী লীগের সঙ্গে ভাগাভাগিতে পাওয়া 6টি আসনের মধ্যে 4টিতে হেরে গেছেন 14-দলীয় জোটের শরিকরা। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু হেরেছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে। আওয়ামী লীগের সার্দা 6টি আসনের মধ্যে 14 দলের শরিকরা জয় পেয়েছেন মাত্র 2টিতে। জয়ী হয়েছেন বরিশাল 2 আসনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও বগুড়া 4 আসনে রেজাউল করিম তানসেন। ছেড়ে দেওয়া বরিশাল 2 আসনে সভাপতি রাশেদ খান বিজয়ী হলেও রাজশাহী 2 আসনে হেরেছেন সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। জাসদকে ছেড়ে দেওয়া আসনগুলোর মধ্যে কুষ্টিয়া 2 দলটির সভাপতি হাসানুল হক ইনো, লক্ষ্মীপুর 4 আসনে মোশারফ হোসেন হেরেছেন, বগুড়া 4 আসনে বিজয়ী হয়েছেন রেজাউল করিম তানসেন। জেপি মঞ্জুকে ছেড়ে দেওয়া হয় পিরোজপুর 2 আসনটি, তিনিও ধরাশায়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে। আসনগুলোতে 6 নির্বাচন করেন নৌকা প্রতীকে। তবে জোটের ভোটে এমন পরিস্থিতির জন্য ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি নির্বাচনের ব্যবস্থাপনার ত্রুটিকে দায়ী করে হতাশা ব্যক্ত করেছেন।
আশাহত হয়েছি এবং এখানে নির্বাচন ব্যবস্থাপনা নিয়েও হতাশ হয়েছি। ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ধরনের তৎপরতা থাকা দরকার ছিল সেখানেও ঘাটতি ছিল।
দলীয় কার্যক্রমে এ বিষয়ে আলোচনার পরে তারা প্রতিক্রিয়া জানানোর কথা বলেছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থীরা। আর জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন প্রশাসনের রহস্যজনক ভূমিকায় ভোটে কারচুপি হয়েছে, ফলাফল সম্পর্কে তারা একটি তদন্ত করবে।
খুব পরিকল্পিত ও মানে ভোটের কারচুপি হয়েছে এবং প্রশাসনের রহস্যজনক নীরবতা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এবং পরাজিত হয়েছি।
শীর্ষ নেতাদের এমন হারে বিপর্যস্ত শরিকটা, আর জোটের ভোটের রাজনীতি কতদূর এগোবে তা নিয়ে অপেক্ষা করতে হবে দলগুলোর অভ্যন্তরীণ বৈঠকে তাদের নীতিগত সিদ্ধান্ত পর্যন্ত। বাদশা রহমান, রেডিও তেহরান।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে সাপ্তাহিক আলোচনা স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরে, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। স্বাস্থ্য কথার আসরে রোগ সুখ অসুখ বিসুখ নিয়েই আমরা আপনাদের সাথে থাকি প্রতি সপ্তাহে একদিন। স্বাস্থ্য বিষয়ক আপনাদের যে কোনো প্রশ্ন এবং বিষয় নিয়েই বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে আমরা কথা বলি। তো আজ শুরুতেই খুব ছোট করে স্বাস্থ্য আসলে কি সেটু একটু বলে নিতে চাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মোটামুটি সর্বমান্য একটি সংজ্ঞা হচ্ছে অসুস্থতা বা অক্ষমতার অনুপস্থিতিই স্বাস্থ্য নয়, শারীরিক মানসিক ও সামাজিক এই 3 দিকে পরিপূর্ণভাবে ভালো থাকাই হল স্বাস্থ্য।
তো আমরা ধারাবাহিকভাবে স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয় প্যারেন্টিং নিয়ে কথা বলব। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আপনাদের সুপরিচিত মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তাজুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, আজ প্যারেন্টিং বিষয়ে প্রথম পর্বের আলোচনায় যাব। অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, বাবা মার জন্য সন্তান হচ্ছে স্রষ্টার বিরাট এক নিয়ামত, আর সেই সন্তানের সঠিক লালন পালনের জন্যে তাদের জন্মের পর থেকে প্রতিষ্ঠা পর্যন্ত বাবা মাকে একটি বিশেষ প্রক্রিয়া অবলম্বন করতে হয়। ইংরেজিতে একটি শব্দ প্যারেন্টিং, যার বাংলা হচ্ছে সন্তান প্রতিপালন। আপনি যদি আলোচনার শুরুতে প্যারেন্টিং বিষয়টি নিয়ে একটু ধারণা দিতেন।
ধন্যবাদ আপনাকে। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপন করেছেন। আসলে এই ব্যাপারে আমিও লেখালেখি করতেছি। আমার এ পর্যন্ত 21টি বই বের হয়েছে। এর ভিতরে 3টি বই কিন্তু এই যে শিশু স্বাস্থ্য নিয়েই আছে, শিশু বিকাশের 3টি শিশু আছে। ওখানে বিস্তারিতভাবে আপনি যেটা বললেন যে মা বাবার সঙ্গে তারা কিভাবে সন্তানদের লালন পালন করবে, মানে রিয়ারিং ব্যক্তি যেটাকে বলি আর কি, সন্তান লালন পালনের 5টা পদ্ধতি আছে। 5টা পদ্ধতি আমরা অনুসরণ করি, সব মা বাবাই করে, কিন্তু মা বাবা তার ওটা জানে না যে তারা কোনটা কিভাবে অনুসরণ করে। বিশেষজ্ঞরা দেখেছেন এই 5টির ভিতরে 2টি বিশেষ করে, একটি খুবই অথরিটেরিয়ান টাইপের যে প্যারেন্টিং সেটা খুবই খারাপ, আর একটি তো অথরিটেটিভ।
তাজুল ইসলাম, সন্তান প্রতিপালন বা প্যারেন্টিং এর 5টি পদ্ধতির মধ্যে 2টি গুরুত্বপূর্ণ পদ্ধতির কথা বললেন, এবং এর মধ্যে পার্থক্যের বিষয়টি কি যদি একটু বুঝিয়ে বলেন।
এই দুইটার মধ্যে পার্থক্য কত হবে? অথরিটেরিয়ান হচ্ছে কর্তৃত্ব পরায়ণ, খুব বেশি সবকিছু নিজের হাতে রাখতে চায়, কন্ট্রোল করতে চায়, সব হুকুম এবং নির্দেশ মান্য করতে হবে, পান্তকে চুন করতে পারবে না, তাহলে বকা ঝকা মারধর, কঠোর নিয়মের ভিতরে তাদেরকে রাখতে চেষ্টা করে। ওই স্বৈরাচারী মানে শাসকরা যেরকম করে সেই রকমই এক ধরনের প্রতিপালন। আর তার বিপরীত একটা আছে পেসিভ প্যারেন্টিং, যেটা আছে সম্পূর্ণ উল্টো, সেটা হচ্ছে যে একদম ছেড়ে দেওয়া, পুরাপুরি এত আদর সোহাগ, এত মায়া মমতা ভালোবাসা দিয়ে যা চায় তা দেয়, কোন রকমের নিয়ম নীতি নিষ্ঠার দিকে ডিসিপ্লিনের দিকে তত করা কোন শাসন থাকে না।
শ্রোতা বন্ধুরা, আপনাদের স্বাস্থ্য কথার আসরে সন্তানের লালন পালন সম্পর্কে মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তাজুল ইসলামের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
শ্রোতা বন্ধুরা, মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম স্বাস্থ্য কথার আলোচনায়। অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, আপনি দুটো বিপরীতমুখী প্যারেন্টিং এর কথা বললেন, তো এই দুটো বিপরীতমুখী প্যারেন্টিং এর সুবিধা অসুবিধা বা ক্ষতির কি কোনো বিষয় আছে?
এই যে দুইটা বিপরীতমুখী, দুইটাই কিন্তু ভালো নয়। অর্থাৎ একদিকে পুরো কঠোর কর্কশ শাসন এবং শৃঙ্খলার নিয়ন্ত্রণের মধ্যে রাখা, এটাও মানে সন্তান লালন পালনের ভালো পদ্ধতি নয়। আবার একেবারে দিলে ডালা ছেড়ে দেওয়া, একদম মানে প্রশ্রয় দেওয়া, কোনো কিছুতেই কোনো শৃঙ্খলার ভিতরে কোনো নিয়মের ভিতরে তাকে নিয়ে না আসা, বা তাকে কোনো মূল্যবোধ নৈতিকতা বা সামাজিক আচরণ এগুলি না শেখানো, একেবারে তার ইচ্ছা মতন যা চাই তা দিলাম, যেভাবে চলুক সেভাবেই চলুক, পড়লে পড়লো না পড়লে না পারলো, কাউকে মানলে মানলো না মানলে না মানলো, এভাবে একেবারে মানে পেসিভলি ছেড়ে দেওয়া, এই পদ্ধতিটাও যথেষ্ট খারাপ। অর্থাৎ এই দুইটা বিপরীতমুখী প্যারেন্টিং বা সন্তান লালন পালন পদ্ধতি কোনোটাই যাতে আমরা ব্যবহার না করি, এটা আমি আরো 3টা পদ্ধতি আছে আমি সেদিকে যাচ্ছি না, আমি দুইটা বলতেছি কারণ এই দুইটা হচ্ছে দুইটা বিপরীতমুখী প্যারেন্টিং স্টাইল। অতএব সকল অভিভাবক বা পিতা মাতাকে এই দুইটা স্টাইল সম্বন্ধে একটু সচেতন হতে হবে।
জি অধ্যাপক তাজুল ইসলাম, তাহলে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে বাবা মায়েরা কি করবেন, অর্থাৎ কোন পদ্ধতিতে প্যারেন্টিং করবেন?
দুইটার ভিতরে একটি ভারসাম্যপূর্ণ সামঞ্জস্যপূর্ণ মানে অবস্থায় আমরা নিয়ে আসতে পারি। আমরা একেবারে শিথিল হয়ে যাব না বা আদর ভালোবাসা স্নেহ মমতা দিব, কিছুটা তাকে গাইড দিব এবং সামাজিক রাষ্ট্রীয় বা ধর্মীয় অন্যান্য নীতি নৈতিকতা মূল্যবোধ এবং শৃঙ্খলা আচরণ এবং ব্যক্তিত্ব গঠনের যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে তাকে নিয়ে যাওয়ার জন্য কিছুটা সচেতন চেষ্টা এবং গাইডলাইন থাকতে হবে, একেবারে সে দেওয়া নয়। আবার উল্টা একেবারে কর্কশ এবং নিষ্ঠুরভাবে শুধু কেবল মাতব্বরি করবো এবং তাবড়ে বেড়াবো, তাদের কোনো স্বাধীনতা থাকবে না, তাদের প্রতি তাদের কোনো নিজস্ব মতামত থাকবে না, একেবারে এরকম একটা স্বৈরতান্ত্রিক বা ওই যেটাকে বলে অথরিটেরিয়ান যে প্যারেন্টিং পদ্ধতি সেটাও মা বাবাকে তুলু করে দিতে হবে যে হ্যাঁ আমরা গাইড দিব, আমরা একটু অনুশাসনের দিকে তাকে উৎসাহিত করব, সেদিকে আমরা তাকে ইয়া করব চালনা করব, কিন্তু তার মানে এই নয় যে আমরা তার উপর সবকিছু চাকরি দেব এবং তাকে নিষ্ঠুরভাবে আমরা তার মতামত এবং তার সবকিছুকে নিয়ন্ত্রণ করব।
অধ্যাপক তাজুল ইসলাম, আমরা আজকের আলোচনায় একেবারে শেষ দিকে চলে এসেছি। আপনি যে কথা বলছিলেন, সন্তানকে কড়া শাসন নয় আবার একেবারে ছেড়ে দেয়া নয়, এমন ভারসাম্যপূর্ণ পদ্ধতি অবলম্বন করাই ভালো, আপনি এ সম্পর্কে আজ আর কি কিছু বলবেন?
আপাতত এই এই পদ্ধতিটা মানলে এটা এক ধরনের মানে পথ খুলে দেবে যে সন্তানরা মা বাবার সঙ্গে সঠিকভাবে যোগাযোগের সুযোগ হবে, তাদের মতামত নিজেরাও প্রকাশ করতে পারবে। আবার অন্যদিকে এই বয়সে তারা স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতন স্বৈরাচারের মতন তারাও যা খুশি তাই করবে, যেভাবে খুশি সেভাবে চলবে, সেটার একটা লাগাম তেলে ধরা হবে, তারা একটা শৃঙ্খলার ভিতরে এবং একটা মূল্যবোধ সম্পূর্ণ এবং সঠিক জীবনের আচরণের দিকে তারা একটা মানে বিকাশমুখী পথে তারা চলতে পারবে।
অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, প্যারেন্টিং নিয়ে আলোচনার প্রথম পর্বে রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, আপনাদের সন্তান প্রতিপালন সম্পর্কিত স্বাস্থ্য কথার গুরুত্বপূর্ণ আলোচনার আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা করছি। সবাই ভালো সুস্থ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 10ই জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, পরে বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম, টানা চতুর্থবার সংসদ নেতা হলেন শেখ হাসিনা, ইত্তেফাক। প্রথম আলো লিখেছে, মন্ত্রিসভা শপথ কাল, আলোচনায় নতুন মুখ, সুষ্ঠু হয়নি নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দিন, উইলিয়াম বি মাইলম, মানব জমিন। নির্বাচনে সব দলের অংশ না নেয়া দুঃখজনক, অস্ট্রেলিয়া, ডেইলি স্টার বাংলা। নির্বাচন নিয়ে যা বলল মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা, যুগান্তর। কলকাতা শিরোনাম, ইন্ডিয়া আমেরিকা সম্পর্ক বড় সুখের সময় নয়, আনন্দবাজার পত্রিকা। 5 বছরে 2 লক্ষ কোটি বিনিয়োগ গুজরাটে, 1 লক্ষ চাকরি, বড় ঘোষণা আদানির, সংবাদ প্রতিদিন। বামফ্রন্টের আহ্বান, ধর্মীয় উন্মাদনা সম্পর্কে সতর্ক থাকতে হবে। গণশক্তি, কনকনে ঠান্ডায় উনুন জ্বালিয়ে ঘুম, দম বন্ধ হয়ে মৃত্যু একই পরিবারের পাঁচজনের আজকাল।
শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিরা আজ শপথ নিয়েছেন। ইত্তেফাক, প্রথম আলো সহ প্রায় সব দৈনিকের অন্যতম খবরে বলা হয়েছে, টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদ নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে তাকে সংসদ নেতা নির্বাচন করা হয়, আর সংসদ উপনেতা হয়েছেন মতিয়া চৌধুরী। আওয়ামী লীগের সংসদ সদস্যরা দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকাল 10:15 দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, নবীন প্রবীণের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মানব জমিনের খবর। বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দেশের নাগরিকদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাদের বেশিরভাগে নির্বাচনের দিন ঘরে থাকার অপশন বেছে নিয়েছেন, তবে এর উল্টো দাবি করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে মূল্যায়ন করতে গিয়ে এক বিবৃতিতে একথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম। নির্বাচন নিয়ে যা বলল মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা, এর শিরোনামের খবরে দৈনিক যুগান্তর লিখেছে, বাংলাদেশে গত 7 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম। এতে বলা হয়েছে, বাংলাদেশে একতরফা নির্বাচন একদলীয় শাসনের ভীতি বাড়িয়ে তুলেছে। ভয়েস অব আমেরিকার প্রতিবেদনটির শিরোনাম ছিল ওয়ান সাইডেড, বাংলাদেশ ইলেকশন রেইজেস অব ওয়ান পার্টি রুল। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক একদল পর্যবেক্ষক এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ বলে নিশ্চয়তা দেওয়া সত্ত্বেও বেশ কিছু দেশের কর্মকর্তারা নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে জাপান নেতা শামীম পাটোয়ারি এক সাক্ষাৎকারে বলেছেন, প্রশাসনের মাধ্যমে আমাদের হারিয়ে দেয়া হয়েছে।
ইত্তেফাক, প্রথম আলো সহ বেশ কয়েকটি দৈনিকে নির্বাচন নিয়ে ভিন্ন মতের খবর লেখা হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশে প্রত্যেকের মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, তথাকথিত নির্বাচনের নামে সরকারের নির্মম দমন পীড়নের শিকার বাংলাদেশের নির্যাতিত ভোটাধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে জাতিসংঘের মহাসচিব কি ব্যবস্থা নিচ্ছেন। যেমনটি আমরা গত সপ্তাহান্তে বাংলাদেশে একতরফার ডামি নির্বাচন দেখেছি, যে নির্বাচন ছিল ভোট কারচুপি ভয়ভীতিতে ভরা, যে নির্বাচন দেশটির সব প্রধান রাজনৈতিক দল বর্জন করেছে। জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, যেমনটি তারা আগেই বলেছেন, সংস্থা প্রধান একদম প্রকাশ্যে সব পক্ষকে সব ধরনের সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছেন। তারা বাংলাদেশে যে সহিংসতা দেখেছেন সে বিষয়ে জাতিসংঘ মহাসচিব অবশ্যই উদ্বিগ্ন। এদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে এবার বিবৃতিতে অস্ট্রেলিয়া বলেছে, এটি দুঃখজনক যে নির্বাচনটি এমন একটি পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যেখানে সমস্ত দল অর্থবহ এবং যথেষ্ট পরিমাণে অংশ নিতে পারেনি। যদিও আমরা এই সত্যকে স্বাগত জানাই, লক্ষ লক্ষ বাংলাদেশি ভোটার নির্বাচনের দিন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়েছে, রাজা আসে যায়, রাজা বদলায়, জামার রং বদলায়, কিন্তু বিদেশ নীতির বড় বদল হয় না। নতুন বছর শুরু হল রাম মন্দির তথা হিন্দুত্বের জোয়ারে ভেসে, তারপরেই শুরু হবে লোকসভা নির্বাচন। বিজেপি 400 পার করার হুঙ্কার সত্ত্বেও এখনও স্পষ্ট নয় বছরের শেষে কোথাকার তরোয়াল কোথায় রাখা হবে, কিন্তু এই আভাস এখনই পাওয়া যাচ্ছে। 24-এর বিশ্ব মানচিত্রে ভারতের সমঝোতা, স্নায়ুযুদ্ধ এবং দর কষাকষির ক্ষেত্রগুলো বড় সহজ হবে না।
5 বছরে 2 লক্ষ কোটি বিনিয়োগ গুজরাটে, 1 লক্ষ চাকরি, বড় ঘোষণা আদানির। সংবাদ প্রতিদিন পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে, মুকেশ আম্বানিকে পেছনে ফেলে এশিয়ার ধনীতম হয়েছেন কয়েকদিন আগেই, এবার গৌতম আদানির সংস্থা গুজরাটে বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দিল। আগামী 5 বছরে 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিলেন গৌতম আদানি। আর এর ফলে প্রচুর কর্মসংস্থান হবে, 1 লক্ষ চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে দাবি করেছেন এই ধনকুবের।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
গত আসরে আমরা সুরা নূহের আলোচনা শেষ করেছিলাম, আজ আমরা পবিত্র কোরআনের এর পরবর্তী সুরা অর্থাৎ সুরা জিন নিয়ে আলোচনা শুরু করব। 28 আয়াত বিশিষ্ট সুরাটি মক্কায় অবতীর্ণ হয়। সুরাটির বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে আল্লাহর অদৃশ্য সৃষ্টি জিন সম্পর্কিত আলোচনা।
জিন মানুষের মতোই বুদ্ধিমত্তার অধিকারী এবং তাকেও মানুষের মতোই আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। তাদের মধ্যে নর ও নারী রয়েছে এবং তারাও বংশ বিস্তার করে। তাদের মধ্যে কিছু মোমিন জিন রয়েছে, বাকিরা সবাই কাফির। কাজেই মানুষের মতো তাদের একদল জান্নাতে ও আরেক দল জাহান্নামে যাবে। পবিত্র কোরআনের অন্যান্য সূরার বিভিন্ন অংশেও জিন সংক্রান্ত আলোচনা হয়েছে, তবে এই সৃষ্টির নামে নাজিলকৃত স্বতন্ত্র এই সূরাই জিন জাতির কুফরি ও ইমানের বর্ণনা দেওয়া হয়েছে। প্রথমেই এই সূরার 1-3 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا
বলুন, আমার প্রতি ওহী নাজিল হয়েছে যে জিনদের একটি দল মনোযোগের সাথে কুরআন শুনেছে, অতঃপর বলেছে, আমরা তো এক বিস্ময়কর কুরআন শুনেছি যা সত্যের দিকে হেদায়েত করে, ফলে আমরা এতে ঈমান এনেছি আর আমরা কখনো আমাদের রবের সঙ্গে কাউকে শরিক করব না। এবং আরও যেসব বিষয়ে ঈমান এনেছি সেসব হচ্ছে নিশ্চয়ই সমুচ্চ আমাদের প্রতিপালকের মর্যাদা। তিনি নিজের জন্য গ্রহণ করেননি কোনো পত্নী এবং না কোনো সন্তান।
এই আয়াতগুলো অনুসারে রাসূলে পাক সচক্ষে জিন জাতিকে প্রত্যক্ষ করেননি, বরং মহান আল্লাহ ওহির মাধ্যমে তাঁকে জানিয়েছেন যে আপনি যখন কোরআন তেলাওয়াত করছিলেন তখন জিনদের একটি দল তার শুনে কোরআনের প্রতি ঈমান এনেছে। তারা কোরআনের এ বক্তব্যকে অন্য যে কোনো বক্তব্যের চেয়ে মূল্যবান মনে করেছে এবং তা শুনে বিস্ময়ে অভিভূত হয়ে গেছে। জিনদের ওই দলটি তাদের জাতির কাছে ফিরে গিয়ে তাদেরকে কোরআনের আয়াত সাদরে গ্রহণ করে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার আহ্বান জানাই। তারা বলে এটি হচ্ছে এমন এক গ্রন্থ যা সবাইকে সঠিক পথের দিশা দেয় এবং সমৃদ্ধির পথে পরিচালিত করে। এ কারণে এর প্রতি ঈমান এনে আমরা এমন এক আল্লাহর ইবাদত করছি যে আল্লাহর কোনো শরীক কিংবা স্ত্রী বা সন্তান নেই।
আমরা যা কিছু শুনেছি ও জেনেছি তার সবকিছুর চেয়ে তার মর্যাদা ঊর্ধ্বে। কেউ কেউ তাঁর স্ত্রী ও ছেলে সন্তান রয়েছে বলে যে অপবাদ দেয় তা থেকে তিনি পবিত্র। কোনো কোনো ভ্রান্ত মতবাদে বিশ্বাসীরা মনে করে জিন আল্লাহর স্ত্রী এবং ফেরেশতারা তাঁর সন্তান। আস্তাগফিরুল্লাহ। এই তিন আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে: এক, অদৃশ্যের বিষয়াদি সম্পর্কে ওহির মাধ্যমে যা কিছু জানা যায় তার প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের অঙ্গ। দুই, সেই ইমান মূল্যবান যা যে কোনো ধরনের গোপন ও প্রকাশ্য শিরক থেকে মুক্ত। এবারে সূরা জিনের চার ও পাঁচ নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وَأَنَّهُ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى اللَّهِ شَطَطًا وَأَنَّا ظَنَنَّا أَن لَّن تَقُولَ الْإِنسُ وَالْجِنُّ عَلَى اللَّهِ كَذِبًا।
আর আমাদের মধ্যকার নির্বোধেরা আল্লাহ সম্পর্কে খুবই অবান্তর উক্তি করত, অর্থাৎ তারা বলত আল্লাহর স্ত্রী ও সন্তান রয়েছে, অথচ আমরা মনে করতাম মানুষ এবং জিন কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে না।
এই আয়াতগুলোতে জিনদের মধ্যে প্রচলিত কিছু কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাসের প্রতি ইঙ্গিত করা হয়েছে। জিনদের ঈমানদার দলটি অন্যান্য জিনকে একথা বলে যে আমরা আগে মনে করতাম মানুষ কিংবা জিন কখনো আল্লাহ তাআলার সম্পর্কে মিথ্যা বলতে পারে না, কিন্তু এখন দেখছি আমাদের মধ্যে কিছু নির্বোধ জিন আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করেছে এবং তার স্ত্রী সন্তান রয়েছে বলে প্রচার করছে। এছাড়া জিনদের মধ্য থেকে উঠে আসা ইবলিস, যে কিনা আল্লাহর ইবাদত করতে করতে ফেরেশতাদের কাতারে সামিল হওয়ার সুযোগ পেয়েছিল, সে নিজেকে মানুষের চেয়ে শ্রেষ্ঠ মনে করে আল্লাহর নির্দেশ অমান্য করেছে। এই দুই আয়াতে কয়েকটি শিক্ষণীয় দিক হচ্ছে: এক, আমরা যে ভ্রান্ত বিশ্বাস ও কুসংস্কার শুনে সহজে প্রতারিত না হই এবং চিন্তা গবেষণা ছাড়াও এ ধরনের বিশ্বাস গ্রহণ না করে বসি। দুই, ভ্রান্ত কথাবার্তা বলা নির্বুদ্ধিতার পরিচয়ক। তিন, যেসব মানুষকে আল্লাহ তাআলা বুদ্ধিমত্তা দান করেছেন তারাও যদি ভ্রান্ত বিশ্বাস গ্রহণ করে তাহলে তারা নির্বোধ লোকের অন্তর্গত হয়ে যায়।
এবারে সূরা জিনের ছয় ও সাত নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وَأَنَّهُ كَانَ رِجَالٌ مِّنَ الْإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًا وَأَنَّهُمْ ظَنُّوا كَمَا ظَنَنْتُمْ أَن لَّن يَبْعَثَ اللَّهُ أَحَدًا।
আর কতিপয় পুরুষ মানুষ কতক পুরুষ জিনের নিকট আশ্রয় প্রার্থনা করত, ফলে পুরুষ জিনদের আত্মম্ভরিতা ও অহংকার বেড়ে যেত। আর ওই মানুষেরা ধারণা করে, যেমন তোমরা জিনেরা ধারণা করতে, যে আল্লাহ কখনোই কাউকে মৃত্যুর পর পুনরুত্থিত করবেন না।
জাহিলি যুগে কিছু মানুষ তাদের কাজে জিনদের ব্যবহার করত, যার ফলে জিনদের মধ্যে আত্মম্ভরিতা ও অহংকার বেড়ে যেত। ইতিহাসের বিভিন্ন যুগে জাদুকররা যেমনটি জিনদের ব্যবহার করত, তারা জিনদের কব্জা করার মাধ্যমে ভবিষ্যতের কিছু কথা জেনে নিত, সে কথা মানুষকে জানিয়ে তারা তাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিজেদের অনুসারী বানিয়ে নিত।
এই দুই আয়াতে বলা হচ্ছে, যেসব জিন কোরআনের আয়াত শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ঈমান এনেছিল তারা অন্য জিনদের বলল, তোমাদের মতো মানুষের মধ্যেও একদল এমন ছিল যে তারা মনে করত আল্লাহ তাআলা কখনো নবী রাসূল প্রেরণ করেন না এবং কিয়ামত সংঘটিত হবে না। এ কারণে তারা রাসূলের রিসালাত ও পরকালকে অস্বীকার করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু তোমরা যদি আমাদের মতো পবিত্র কোরআনের আয়াত শ্রবণ করো তাহলে নবীর রিসালাতের ব্যাপারে নিশ্চিত ধারণা লাভ করবে এবং ইমান আনবে। সেই সঙ্গে তোমরা এই বিশ্বাসেও উপনীত হতে পারবে যে মৃত্যুর পরে আবার কিয়ামত সংঘটিত হবে।
তো শ্রোতা বন্ধুরা, আমরা যেন আজকের আলোচনা থেকে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে পারি সেই কামনা করে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এবারে কয়েকটি সংক্ষিপ্ত সংবাদ। লোহিত সাগর এলাকায় 21 ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী গতরাতে বড় অভিযান পরিচালনার চেষ্টা চালিয়েছে, তবে তাদের ছড়া 18টি ড্রোন ও 3টি ক্ষেপণাস্ত্র লোহিত সাগরের আকাশ থেকে ভূপাতিত করেছে মার্কিন ও ব্রিটিশ সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম সামাজিক মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে জানিয়েছে, গতরাতে 9:15 দিকে হুথি সমর্থিত সামরিক বাহিনী ড্রোন ছুড়ে হামলার চেষ্টা চালায়। এছাড়া ইয়েমেনের সেনারা 2টি অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল এবং অ্যান্টি শিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। গত কয়েকদিন ধরে ইউক্রেনের সেনারা রাশিয়ার ক্ষেপণাস্ত্র বিমান হামলা প্রতিহত করার চেষ্টা চালিয়ে আসছে। এই প্রেক্ষাপটে রুশ সামরিক বাহিনী ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে বিনষ্ট করে দিল। চীন হুঁশিয়ারি দিয়েছে তাইওয়ান প্রশ্নে বেইজিং আগের মতোই দৃঢ় অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে আমেরিকার সঙ্গে কোনো আপোষ করা হবে না। ওয়াশিংটনে দুদিনের বৈঠক শেষে চীনের প্রতিনিধি দল এই হুঁশিয়ারি দিয়েছেন। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শুনলাম। সন্ত্রাস ও গণহত্যার উপরে ইসরায়েলের অস্তিত্ব নির্ভর করে ওয়াইসির সংসদীয় জরুরি বৈঠকে ইরানি স্পিকারের মন্তব্য। নিহত সেনাদের নাম পরিচয় প্রকাশ করল তেল আবিব। গাজা যুদ্ধে মারা গেছে ইসরায়েলের 5 কর্নেল সহ 135 সেনা কর্মকর্তা। আওয়ামী লীগের এমপিদের শপথ অনুষ্ঠান শেষ। টানা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা। এবং ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান, যোগ দেবেন না কংগ্রেসের সিনিয়র নেতারা? এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।
تهران نخوسوم ایرانی